রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দার। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনীন আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং সাহাবী যুগের পরিসমাপ্তি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের আদলে খিলাফতের সময়কাল হলো 30 বছর। সুম্মা ইউতিল্লাহুল মুলকা আও মুলকাহু মাইয়্যাশা, এরপর আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব বা বাদশাহী দান করবেন, মুলক দান করবেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের 6 মাস পূর্ণ হওয়ার পর তিনি খিলাফা হস্তান্তর করেছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সেই 6 মাসের মেয়াদের মাধ্যমে 30 বছরের সম্পূর্ণ সময় পূর্ণ হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খিলাফার মেয়াদ ছিল 2 বছর 3 মাস, ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়াদ ছিল 10 বছর 5 মাস, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল 12 বছর এবং আলী রাদিয়াল্লাহু আনহু 4 বছর 9 মাস, এবং এরপর হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি 6 মাস খলিফা হিসেবে অধিষ্ঠিত ছিলেন। এভাবে 30 বছর পূর্ণ হয়। এরপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খিলাফা হস্তান্তর করা হয়। কাজেই এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালকে কিসের অংশ হিসেবে ধরা হবে? এটা কি খিলাফতের অন্তর্ভুক্ত হবে নাকি বাদশাহী বা রাজত্বের অংশ হিসেবে ধরা হবে? নবুয়তের আদলে খিলাফত থাকবে 30 বছর, এ সম্পর্কে অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার পর 30 বছর পর্যন্ত খিলাফত থাকবে, তারপর আসবে মুলকান আদুদা বা কর্তনকারী রাজত্ব। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামলকে রাজতন্ত্রের অন্তর্ভুক্ত ধরা হবে কি না, এই প্রশ্নের জবাবে মুহাদ্দিসগণের একাংশ সনদের বিচারে উল্লেখ্য হাদিসকে বিশুদ্ধ নয় বলে রায় দিয়েছেন। যেমন আল্লামা কাজী আবু বকর ইবনুল আরবি তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, এই হাদিস বিশুদ্ধ নয়। অপরদিকে অন্যান্য গবেষক আলেমদের মতে তারা এই হাদিসটিকে বিশুদ্ধ ধরে নিলেও সেখানে ভিন্ন অর্থ বুঝেছেন, তারা এই হাদিসকে ব্যাখ্যা সাপেক্ষ বলেছেন। সুতরাং খিলাফত শুধুমাত্র 30 বছরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বিষয়টি এমন নয়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিসেও সেদিকে ইঙ্গিত রয়েছে। এছাড়া খলিফা শুধুমাত্র খুলাফায়ে রাশিদিনের সময়কার 4 জন কিংবা 5 জনই হবেন না, আরও অনেক খলিফা আসবেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস দ্বারাও প্রমাণিত, এবং তাদের সংখ্যা অনেক হবেন, যাদের মধ্যে 12 জন হবেন শ্রেষ্ঠ, যারা সকলেই হবেন কুরাইশী। জাবির বিন সামুরা তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীন ইসলাম ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন না আল্লাহর নির্ধারিত ক্ষণ উপস্থিত হয়, অর্থাৎ কিয়ামত পর্যন্ত, অথবা কুরাইশ বংশীয় 12 জন খলিফা তোমাদেরকে শাসন না করছে ততদিন পর্যন্ত এই দিন টিকে থাকবে। সহিহ মুসলিমে এই হাদিসটি এসেছে। খলিফাদের সংখ্যা অনেক হবেন, এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই খলিফারা আসছেন এবং তারা সংখ্যায় হবেন অনেক। সম্পূর্ণ হাদিসে এসেছে, তিনি বলেছেন, বনে ইসরায়েলকে শাসন করতেন নবীগণ, যখন কোনো একজন নবী মৃত্যুবরণ করতেন তখন তার স্থলে অন্য নবী আসতেন, কিন্তু আমার পরে আর কোনো নবী নেই, শীঘ্রই খলিফারা আসছেন এবং তারা সংখ্যায় হবেন অনেক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তখন আপনি আমাদেরকে কি করতে আদেশ দিচ্ছেন? তিনি বললেন, তোমরা তাদের একজনের পর একজনের কাছে বাইয়াত পূর্ণ করবে এবং তাদের হক আদায় করবে। বুখারী ও মুসলিম। এছাড়াও ইমাম আহমদ বিন হাম্বলের সংরক্ষিত হাদিসে এসেছে, নবুয়তের আদলে খিলাফা আবারও প্রত্যাবর্তন করবে। সেই হাদিসে 5টি ধাপের কথা এসেছে। প্রথমে এসেছে নবুয়তের কথা, যতদিন পর্যন্ত আল্লাহ ইচ্ছা করবেন নবুয়ত রাখবেন, এরপর সেটাকে উঠিয়ে নেবেন। এরপর এসেছে নবুয়তের আদলে খিলাফা বা খুলাফায়ে রাশিদিনের সেই সময়কালের কথা। এরপর এসেছে মুলকান আদান, মুলকান জাবরিয়া, এবং সবশেষে এসেছে আবারও নবুয়তের আদলে খিলাফতের প্রত্যাবর্তনের সেই সুসংবাদ। সুতরাং এখানে প্রশ্ন হচ্ছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলকে সেটাকে কোন অংশের অন্তর্ভুক্ত ধরা হবে, সেটা কি খিলাফতের অন্তর্ভুক্ত ধরা হবে নাকি রাজতন্ত্রের অংশ হিসেবে ধরা হবে। এই প্রসঙ্গে আমরা আরও জেনে নিতে পারি, পরবর্তীতে যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি খলিফা হিসেবে অধিষ্ঠিত হলেন, তার সময়টি ছিল একটি ব্যতিক্রমী সময়। তিনি পরবর্তী অন্যান্য উমাইয়া শাসকদের মতো ছিলেন না, এবং তাকে যদি সঠিক পথপ্রাপ্ত খলিফা মনে করা হয় তাহলে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার থেকেও উত্তম ব্যক্তিত্ব ছিলেন, যেমনটা আমরা গত পর্বে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন ফজিলত আলোচনা করার সময় উল্লেখ করেছি। তেমনিভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলকেও একটি ব্যতিক্রমী পর্যায় হিসেবে ধরা হয়েছে, একটি মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন ব্যতিক্রমী শাসনের সময়। এটি একদিকে খুলাফায়ে রাশিদিনের পরবর্তী এবং আরেকদিকে অন্যান্য উমাইয়া শাসকদের মধ্যবর্তী সময় ছিল। সেই সময়কার শাসন কাঠামো ছিল খিলাফাত বা খিলাফাভিত্তিক রাষ্ট্র। তবে কিছু ইজতিহাদি বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত ধরা হয় না। ইবনে হাজর হাইতামি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামল সম্পর্কে ইঙ্গিত রয়েছে অন্য একটি হাদিসে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণিত সেই হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনের প্রথম অংশ হচ্ছে নবুয়ত ও রহমত, এরপর খিলাফত ও রহমত, এরপর বাদশাহী ও রহমত, তারপর আমিরি শাসন ও রহমত, এবং এরপর লোকেরা ইমারত এবং রাজত্ব নিয়ে কারাকারি বা কামরাকামরি শুরু করবে, এমনকি গর্ধবের মতো কামড়ে ধরবে। এই বর্ণনাটি সম্পর্কে আল্লামা ইবনে হাজার আল হাইতামি তিনি বলেছেন, আলোচ্য হাদিসের সকল বর্ণনাকারী অত্যন্ত নির্ভরযোগ্য। এই হাদিসে পরিষ্কার ভাষায় বলা হয়েছে, খেলাফতের রাশেদার সমাপ্তির পর যে শাসনযুগ আসবে সেটা বাদশাহী হলেও তা হবে রহমতপূর্ণ। পক্ষান্তরে পরবর্তী সময়ে পরবর্তীদের আমলে একটি যুগ আসবে যখন কর্তনকারী বাদশাহীর প্রাধান্য লাভ হবে। অন্যত্র ইবনে হাজার আল হাইতামি তিনি আরও লিখেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে প্রথম বাদশাহ বলে সাফিনা রাদিয়াল্লাহু আনহু যে মন্তব্য করেছেন তাতে আমাদের এই ভুল ধারণায় পড়া উচিত নয় যে তার খিলাফত বিশুদ্ধ ছিল না। বরং তার মন্তব্যের মর্ম এটাই, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামল খিলাফত হলেও তাতে বাদশাহী শাসনের কিছু ছাপ ছিল। অর্থাৎ তিনি বলেছেন, সেই শাসনামল ছিল খিলাফত, তবে তার শাসনে বাদশাহীর কিছু ছাপ ছিল। কেননা সকল বিষয়ে খুলাফায়ে রাশিদিনের অনুসৃত পথ এবং পন্থা পুরোপুরি বজায় রাখা সম্ভব হয়নি। এরপর তিনি বলেছেন, চার খলিফা এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর মতো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের বিশুদ্ধতার কারণ এটাই যে হাসান রাদিয়াল্লাহু আনহু যখন মুয়াবিয়ার পক্ষে খিলাফত হস্তান্তর করলেন, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই উম্মার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের নিরঙ্কুশ স্বীকৃতি লাভ করেছেন। অন্যদিকে তাকে বাদশাহ বলার কারণ হচ্ছে সেই সকল ইজতিহাদি বিষয় যেখানে তিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে সে সকল ইজতিহাদি বিষয়ের জন্য শরীয়তের দৃষ্টিতে তিনি কখনোই অপরাধী নন। তবে নির্ভুল ও বাস্তব সিদ্ধান্ত গ্রহণকারী মুস্তাহিদের মহান মর্যাদার তুলনায় তার অবস্থান কিছুটা অবশ্যই নীচে নেমে আসবে। সুতরাং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামলকে বাদশাহী শাসন বলার কারণ হচ্ছে সে সকল ইজতিহাদি বিষয়, অপরদিকে খিলাফত বলার কারণ হচ্ছে এই উম্মার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের বাইয়াত, আনুগত্য এবং স্বীকৃতি। এবং হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি স্বেচ্ছায় তার হাতে খিলাফত হস্তান্তর করেছিলেন এবং অন্যান্য সাহাবায়ে কেরাম তারাও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর আনুগত্য মেনে নিয়েছিলেন। অর্থাৎ এভাবে তিনি নিয়মতান্ত্রিক খলিফা হিসেবে অধিষ্ঠিত হয়েছিলেন। সাধারণ মুসলমানদের উপর খুলাফায়ে রাশিদিনের যে সকল স্বীকৃত অধিকার থাকে সেটা তার জন্য পূর্ণমাত্রায় স্বীকৃত ছিল, কিন্তু তার পরবর্তীতে যে সকল শাসক এসেছেন তাদের সকলের অবস্থা এইরকম ছিল না। কেননা পরবর্তী শাসকরা প্রয়োজনীয় ইস্তিহাদি যোগ্যতার অধিকারী ছিলেন না, এমনকি তাদের অনেকে বিভিন্ন বিষয়ে প্রকাশ্য নাফরমানি এবং পাপাচারেও লিপ্ত ছিলেন। কাজেই পরবর্তী শাসকরা পূর্ববর্তী শাসকদের মতো খলিফাতুল মুসলিমিনের তালিকায় এক কাতারে আসতে পারে না, তাদের নাম অন্তর্ভুক্ত হতে পারে না, বরং তাদেরকে রাজাবাদশাদের কাতারেই ভালো মানায়। এটি হচ্ছে তাবারির বর্ণনা। এখানে আমাদের দুইটি বিষয় বুঝে নেওয়া জরুরি, একটি হচ্ছে শাসন কাঠামো, আরেকটি হচ্ছে শাসকদের অবস্থা। শাসন কাঠামো সেটা অবশ্যই খিলাফত ভিত্তিক রাষ্ট্রই ছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের পর যখন তুরস্কের পরাজয় ঘটে সেই সময় উসমানী খিলাফাকে জোরপূর্বক বিলুপ্ত করে দেওয়া হয়। এর আগ পর্যন্ত দীর্ঘ 1300 বছর এই উম্মার উপর খিলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাই কায়েম ছিল এবং এতে কোনো সন্দেহ নেই। তবে শাসকদের অবস্থার ক্ষেত্রে যদি দেখতে হয় তাহলে দেখা যায় শাসকদের সকলেই খুলাফায়ে রাশিদিনের মতো উচ্চস্তরের ছিলেন না। পরবর্তী শাসক নিয়োগের ক্ষেত্রেও সুরার পরিবর্তে বংশধারাকেই অনুসরণ করা হয়েছিল। সুতরাং তাদের অবস্থা ছিল একটি মিশ্র অবস্থা। একদিকে তারা খিলাফত ভিত্তিক রাষ্ট্রের প্রধান, সে হিসেবে কাগজে কলমে তাদেরকে খলিফা এবং আমিরুল মুমিনিন হিসেবে অভিহিত করা হচ্ছে এবং উলামায়ে কেরাম তাদের রচনাতে সেভাবেই তাদেরকে সম্বোধন করেছেন। আরেকদিকে তাদের বিভিন্ন কাজের জন্য তাদেরকে বাদশাহ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি তিনি যখন তারিখ আল খুলাফা বা খলিফাদের ইতিহাস লিপিবদ্ধ করলেন সেই সময়টি ছিল হিজরতের 900 বছর পরের কথা। তিনি সেখানে আবু বকর সিদ্দিকের সময় থেকে শুরু করে তার সময় পর্যন্ত সকল খলিফাদের ইতিহাস লিপিবদ্ধ করেছেন এবং তার কিতাবের নামই প্রদান করেছেন তারিখ আল খুলাফা বা খলিফাদের ইতিহাস। সুতরাং এতটুকু আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং পূর্ববর্তী খুলাফায়ে রাশিদিনের শাসনামলের মধ্যে অবশ্যই পার্থক্য ছিল, তবে সেটা একেবারে দিন রাতের পার্থক্য বা সাদা কালো কিংবা ভালো মন্দের পার্থক্যের মতো ছিল না, বরং সেটা ছিল তুলনামূলক পার্থক্য। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও তার অবস্থান সম্পর্কে সচেতন ছিলেন এবং এ কারণে আমরা দেখতে পাই তার জীবনের শেষ খুতবায় তিনি এই সম্পর্কে বলেছেন, আমার পূর্ববর্তী খলিফারা যেভাবে আমার থেকে উত্তম ছিলেন, তেমনি আমার পরে যারা আসবে আমিও তাদের থেকে উত্তম হব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুসলিমদের যত বাদশাহ তাদের মাঝে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর থেকে উত্তম কেউই ছিলেন না। যদি পরবর্তী যুগের সাথে তুলনা করা হয় তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে মুসলিমদের অবস্থা যতটা কল্যাণকর ছিল ততটা আর কখনোই ছিল না। এরপর তিনি বলেছেন, অবশ্য আবু বকর এবং ওমারের খিলাফতকালের সাথে তুলনা করলে তার মর্যাদাগত পার্থক্য ধরা পড়বে। এখানে আরও একটি বিষয় আমরা জেনে নিতে পারি, সেটা হচ্ছে খিলাফতে রাশেদা এবং বাদশাহী শাসনের মধ্যে পার্থক্য কী, কিংবা এমন কোনো ইনসাফ ভিত্তিক বাদশাহী শাসন ব্যবস্থার অস্তিত্ব কি সম্ভব যা খিলাফতে রাশেদা না হয়েও ইসলামী শরীয়তের গণ্ডির ভেতরে অবস্থান করতে পারে। এবং এই সম্পর্কে মুহাম্মদ তাকি ওসমানি হাফিজাহুল্লাহ তার গ্রন্থ হজরত মুয়াবিয়া অর তারিখি হাকাইক, সেই গ্রন্থে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লার আলোচনা উল্লেখ করেছেন। শাহ ইসমাইল খলিফায় রাশেদ বা সঠিক পথপ্রাপ্ত খলিফার আলোচনা এবং পরবর্তীতে অন্যান্য মুসলিম নেতৃত্বের আলোচনা করার পর বাদশাহী শাসনকে চারটি স্তরে ভাগ করেছেন। এর মধ্যে প্রথম স্তর হচ্ছে ইনসাফপূর্ণ শাসন, দ্বিতীয় স্তর হচ্ছে স্বেচ্ছাচারী শাসন, তৃতীয় স্তর হচ্ছে গোমরাহী শাসন, এবং সবচেয়ে নিচে চতুর্থ স্তর হচ্ছে তাগুতি বা আল্লাহদ্রোহী শাসন। প্রথম স্তরের ব্যাখ্যায় তিনি বলেছেন, ইনসাফপূর্ণ শাসন বা পূর্ণাঙ্গ শাসন হচ্ছে কামেল সুলতান বা পরিপূর্ণ শাসকের শাসন, যেখানে শরীয়তের বাহ্যিক আচরণের কোনো বিরুদ্ধাচরণ হয় না, অন্যায় পাপাচারের কোনো পথ অবলম্বন করা হয় না, তবে যেসব বিষয়ে শরীয়তের ছাড় বা অনুমতি রয়েছে সেসব ক্ষেত্রে উদার মনোভাব গ্রহণ করা হয়। এর থেকে আরেকটু নিচে দ্বিতীয় স্তরে রয়েছে স্বেচ্ছাচারী শাসন, যেখানে মাঝে মাঝে শরীয়তের সীমালঙ্ঘন হয় এবং কখনো জুলুম হয়ে যায়। তৃতীয় ধাপে রয়েছে গোমরাহী শাসন, যেখানে শাসন ব্যবস্থা এবং শাসক প্রবৃত্তির দাসত্বে নিমজ্জিত হয়ে পড়েন, পাপাচার এবং জুলুমের স্থায়ী ভিত্তি গড়ে তোলেন, বিলাস বিনোদন এবং বিত্ত বৈভবে মত্ত হয়ে যান। এবং সবচেয়ে নিচে যে স্তর রয়েছে সেটা হচ্ছে তাগুতি বা আল্লাহদ্রোহী শাসন, অর্থাৎ যখন আল্লাহ তাআলার আইনের বিপরীতে শরীয়তের বিপরীতে নিজের হাতে বানানো শাসন এবং আইনকানুন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় এবং সেগুলোকে ইসলামী শরীয়তের থেকে উত্তম দাবি করা হয়, কোরআন সুন্নার মহান বিধানকে তুচ্ছ তামাশা করা হয়, বিদ্রুপ কটাক্ষ উপহাস করা হয়, নিন্দা সমালোচনা করা হয়, ইসলামের বিভিন্ন বিধানকে নিয়ে কটূক্তি করা হয়, এমনকি যারা ইসলামের জন্য কাজ করে তাদেরকে দমন করা হয়। এটাই হচ্ছে সকল স্তরের মধ্যে সবচেয়ে নিচু স্তরের শাসন, তাগুতি বা আল্লাহদ্রোহী শাসন। এরপর শাহ ইসমাইল তিনি উল্লেখ করেছেন, শাসন ব্যবস্থা দুই রকম হতে পারে, একটি হচ্ছে পূর্ণাঙ্গ শাসন আর একটি হচ্ছে অপূর্ণাঙ্গ শাসন, অর্থাৎ যখন আল্লাহর ভয়ে ইনসাফ এবং শরীয়তের পথে শাসন পরিচালিত হয় সেই শাসক পূর্ণাঙ্গ শাসক, পক্ষান্তরে তা মানুষের ভয়ে পরিচালিত হলে তিনি অপূর্ণাঙ্গ শাসক। এরপর তিনি লিখেছেন, সুলতানে কামেল বা পূর্ণাঙ্গ শাসক বাহ্যিকভাবে খলিফায় রাশেদের সমতুল্য, অর্থাৎ খিলাফতে রাশেদার স্তরে উন্নীত না হলেও ইখলাস ও আন্তরিকতার সাথে খিলাফতে রাশেদার অনেক কল্যাণকর দিক তিনি অনুসরণ করে থাকেন। কামেল সুলতান কখনো ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে গেলে এবং সেক্ষেত্রে খিলাফতের যোগ্যতা সম্পন্ন কোনো আধ্যাত্মিক নেতা বিদ্যমান থাকলে তার উচিত হবে রাজনীতি এবং শাসন নীতির ক্ষেত্রে সুলতানের সাথে সংঘর্ষে লিপ্ত না হওয়া এবং সেনাবাহিনী ও জনসাধারণকে জিহাদ ও যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে উৎসাহিত করা, অর্থাৎ বহিঃশত্রুর বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনী এবং জনসাধারণকে উৎসাহিত করা, এবং নিজের রাষ্ট্রের ক্ষেত্রে তিনি রাজনীতি ও শাসন নীতির ক্ষেত্রে সুলতানের সাথে কোনো সংঘর্ষে লিপ্ত হবেন না। শাহ ইসমাইল বলছেন, তার তখনকার কর্তব্য হবে আধ্যাত্মিক নেতৃত্ব সেটা নিয়েই সন্তুষ্ট থাকা এবং মানুষের হেদায়াত ও সংশোধনমূলক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখা। মোট কথা, খিলাফতে রাশেদার নিয়ামত হাতছাড়া হয়ে গেলেও আল্লাহর বান্দাদের কল্যাণ ও নিরাপত্তার খাতিরে তাকদীরের ফয়সালা হিসেবে সেটাই তার মেনে নেওয়া উচিত এবং জনসাধারণকেও তা মেনে নিতে উৎসাহিত করা উচিত। শামে সুলতান মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মোকাবেলায় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এই নীতিই গ্রহণ করেছিলেন, বিভেদ ও দ্বন্দ্বের পথ উন্মুক্ত হতে তিনি দেননি। সেই মহান সন্ধির দিকে ইঙ্গিত করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসায় বলেছেন, আমার এই সন্তান নেতৃত্বের গুণের অধিকারী বা তিনি একজন সাইয়েদ। সম্ভবত আল্লাহ তার মাধ্যমে মুসলিমদের বড় দুইটি দলের মাঝে সমঝোতা বা ঐক্য স্থাপন করবেন। শাহ ইসমাইল লিখেছেন, এই হাদিসটি প্রমাণ করে কামিল সুলতানের নেতৃত্বে উম্মাকে ঐক্যবদ্ধ রাখা আল্লাহ ও তার রাসূলের মনোপুত কাজ এবং কামিল সুলতানের আনুগত্য আল্লাহর দরবারে মকবুল আমল। এরপর তিনি লিখেছেন, আসলে কামিল সুলতান হলেন খিলাফতে রাশেদা এবং এবং সাধারণ সুলতানদের মাঝে একটি সেতু বন্ধন। সাধারণ শাসকদের বিচারে কামিল সুলতানকেই মনে হবে যেন তিনি খলিফায়ে রাশিদ, কিন্তু খোলাফায়ে রাশিদিনের বিচারে তাকে মনে হবে সুলতানে কামিল। এই দৃষ্টিকোণ থেকেই শামের সুলতান মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, তোমাদের মাঝে আমি আবু বকর ও ওমরের মতো উত্তম শাসক নই বটে, তবে আমার পরে তোমরা যাদেরকে দেখবে তখন বুঝবে শাসক কেমন হয়। শাহ ইসমাইল লিখেছেন, এই হিসাবে তার শাসনামল নবুয়ত ও খিলাফতে রাশেদার সাথে মোটামুটিভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল। তাই আমরা বলতে পারি খিলাফতে রাশেদার প্রারম্ভ থেকে শুরু করে কামেল সুলতানের সমাপ্তিকাল পর্যন্ত যে সময় সেটা হচ্ছে ইসলামের উন্নতি, পূর্ণতা এবং সমৃদ্ধির যুগ। শাহ ইসমাইলের এই মন্তব্য সম্পর্কে মুহাম্মদ তাকি ওসমানী হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন, খিলাফত ও বাদশাহী শাসনের পার্থক্য, স্তর তারতম্য এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন সম্পর্কে এর চেয়ে সুন্দর ও যুক্তিনির্ভর ব্যাখ্যা আর হতে পারে না। সুতরাং আজকাল আধুনিক ঐতিহাসিকদের রচিত অনেক ইতিহাসের গ্রন্থে সাধারণভাবে উমাইয়া শাসকদেরকে যেভাবে ঢালাও সমালোচনা করতে দেখা যায়, সেগুলোর কারণে আমরা যেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল সম্পর্কে বিভ্রান্ত না হয়ে যাই। পরবর্তী উমাইয়া শাসকদের সঙ্গে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তুলনা করা যায় না, তিনি পরবর্তী সকল শাসকদের থেকে উত্তম ছিলেন। এই পর্বের শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আমরা কিছু তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করলাম, এবারে আমরা পরবর্তী ঘটনা প্রবাহের দিকে যাচ্ছি। হিজরি 50 কিংবা 51 হিজরি বর্ষে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেন এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল। ইমাম আজ-জাহাবি তিনি বর্ণনা করেছেন, যখন তাকে বিষ প্রয়োগ করা হলো তখন তার ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলেন এবং বললেন, হে আমার ভাই, আপনি বলুন আপনাকে কে এই পানীয় প্রদান করেছে। হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন তুমি জানতে চাইছ? যেন তুমি তাকে হত্যা করতে পারো? তিনি বললেন, হ্যাঁ। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, এ বিষয়ে আমি তোমাকে কিছুই বলবো না, কারণ আমি যাকে সন্দেহ করছি সে যদি এই কাজ করে থাকে তাহলে আল্লাহই তাকে কঠোর শাস্তি দেবেন, অপরদিকে যদি সেই ব্যক্তি নির্দোষ হয় তাহলে আমি কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করার জন্য অভিযুক্ত করতে পারি না। সুতরাং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা নিশ্চিত ছিলেন না যে এই বিষ প্রয়োগ কে করেছিল। এই ক্ষেত্রে কাউকে নিশ্চিতভাবে অভিযুক্ত করার জন্য যথেষ্ট প্রমাণ পাওয়া যায় না, আল্লাহ তাআলাই এই ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। হাসান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর পরবর্তী খলিফা নির্বাচনের জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট ব্যক্তিদের সাথে পরামর্শ করলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ চাইলে শামের জনগণ জানায় তারা চায় পরবর্তী খলিফা যেন বনু উমাইয়ার মধ্য থেকেই হয়। তাদের এই দাবির কারণ ছিল পুরো সময় অর্থাৎ আবু বকর সিদ্দিকের খিলাফত থেকে শুরু করে পরবর্তী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন আমির ছিলেন এবং তারপরে সন্ধি স্থাপনের পরবর্তী সময় পর্যন্ত শামের শাসনভার ধারাবাহিকভাবে কেবলমাত্র বনু উমাইয়ার উপরেই ন্যস্ত ছিল। এ কারণে শামবাসী বনু উমাইয়ার মধ্য থেকেই কাউকে চাইছিলেন। শুরুতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শুধু দামাস্কাসের গভর্নর ছিলেন, জর্ডান, ফিলিস্তিন এবং হিমসের জন্য আলাদা গভর্নর ছিল। পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দক্ষতার প্রমাণ পেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সমস্ত শামের আমির নিযুক্ত করেছিলেন এবং দীর্ঘ 20 বছর তিনি আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন, পরবর্তী 20 বছর তিনি খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উম্মার তৎকালীন পরিস্থিতি চিন্তা করে ভাবলেন, এক্ষেত্রে ইয়াজিদকে মনোনয়ন প্রদান করা যেতে পারে। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এই সম্পর্কে একটু পরেই আমরা আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। যখন তিনি পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে মনোনয়ন করার চিন্তাভাবনা প্রকাশ করলেন তখন এই বিষয়ে তিনি পরামর্শ চাইলেন এবং বিভিন্ন স্থানে দূত প্রেরণ করলেন। যিনি বাসরার আমির ছিলেন জিয়াদ বিন আবি সুফিয়ান, তিনি ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সৎ ভাই, তিনি ছিলেন বাসরার গভর্নর এবং সেখান থেকে পারস্যের একটি বিরাট অংশ পরিচালিত হতো। তিনি ইন্তেকাল করার পর সেখানে গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। তিনি এবং তার সঙ্গীরা জানালেন ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে মেনে নিতে তারা একমত হয়েছেন। মিশরে মতামত জানতে চাওয়া হলো, সেখানে দূত পাঠানো হলো এবং তারাও পরবর্তীতে ইয়াজিদকে মেনে নিতে সেই সিদ্ধান্তের কোনো বিরোধিতা করেননি। কিন্তু মদিনায় খবর পাঠানো হলে সেখানে বিরোধিতার সৃষ্টি হয় এবং বিশেষ করে 5 বিশিষ্ট সাহাবি তারা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। মদিনাবাসীর মধ্যে সেই 5 বিশিষ্ট সাহাবি ছিলেন হুসাইন ইবনে আলী, আবদুল্লাহ ইবনে জুবায়ের, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর এবং আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে রাজি হচ্ছিলেন না। তারা এই প্রস্তাবে বিরোধিতা করলেন এবং তাদের মধ্যে বিরোধিতার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী ছিলেন আব্দুর রহমান বিন আবু বকর। কিন্তু তিনি হিজরি 56 সালে ইন্তেকাল করেন। ফলে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যারা সবচেয়ে বেশি বিরোধিতা করছিলেন তাদের মধ্যে কেবল 4 অবশিষ্ট থাকলেন। হিজরি 51 সালে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হজে যান এবং জনসাধারণের উদ্দেশ্যে ঘোষণা প্রদান করেন ইয়াজিদ হবে পরবর্তী খলিফা। সে সময় কেউ এই সিদ্ধান্তে বিরোধিতা করেনি, কিন্তু পূর্ববর্তী 5 ব্যক্তি তারা এতে সম্মত হননি। সুতরাং এই 5 বিশিষ্ট ব্যক্তি বাদে সাধারণভাবে উম্মার অন্যান্য স্থানে সকলে এই সিদ্ধান্ত মেনে নেয়। ফলে যারা বিরোধিতা করেছিলেন তাদের সংখ্যা অল্প হওয়ার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদেরকে তাদের মতোই ছেড়ে দেন এবং তাদের সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা বা মতবিনিময় হয়নি। কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সামগ্রিকভাবে অন্যান্য স্থানের অবস্থা বিবেচনা করে ভেবে নিয়েছিলেন এতেই সমস্যার সমাধান হয়ে গেছে। সমগ্র উম্মার তুলনায় 5 ব্যক্তির বিরোধিতা তার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়নি। এবং এভাবে সময় গড়াতে লাগল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 60 হিজরিতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। হিজরতের 60 বছর পর রজব মাসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলেন এবং সেই সময় তিনি বুঝতে পারলেন তিনি মৃত্যুর কাছাকাছি চলে এসেছেন। কাজেই পরবর্তী খলিফা হিসেবে ইয়াজিদের কাছে বায়াত নেওয়ার জন্য তিনি ব্যবস্থা করতে লাগলেন। তিনি এই বিষয়ে নিশ্চিত হতে চাইলেন যে মানুষ ইয়াজিদের কাছে বায়াত নিতে ইচ্ছুক। তিনি ইরাকে গেলেন এবং ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি শাম থেকে বাসরাতে আসলেন এবং ইয়াজিদের পক্ষে তিনি বায়াত নিতে গেলেন এবং লোকেরা ইয়াজিদের পক্ষে বায়াত প্রদান করতে শুরু করল। মদিনা থেকেও বায়াত প্রদান করা হলো, তবে 4 বিশিষ্ট ব্যক্তি বিরত থাকলেন, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ ইবনে ওমর এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বায়াত প্রদান করেননি। এরকম একটি অবস্থায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 60 হিজরি বছরের রজব মাসে ইন্তেকাল করলেন এবং পরবর্তী খলিফা হিসেবে ইয়াজিদ সে সামনে চলে এলো। খিলাফত মুয়াবিয়া থেকে ইয়াজিদের কাছে স্থানান্তরিত হলো। একাধিক বর্ণনাকারী বলেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর অন্তিম মুহূর্তে ইয়াজিদ তার কাছে ছিল না, কাজেই তিনি ইয়াজিদের পরিবর্তে অন্যান্য 2 বিশিষ্ট ব্যক্তির কাছে এই বিষয়ে ওসিয়ত করে যান। জাহাক ইবনে কায়েস যিনি ছিলেন তৎকালীন পুলিশ বাহিনীর প্রধান এবং মুসলিম ইবনে উকবাকে তিনি ডেকে পাঠালেন এবং ওসিয়ত প্রদান করলেন। তিনি বললেন তারা যেন ইয়াজিদের কাছে তার সালাম পৌঁছে দেয় এবং বলে হিজাজবাসীর সাথে উত্তম আচরণ করতে। আর ইরাকবাসীর ক্ষেত্রে তিনি ওসিয়ত করলেন যদি তারা প্রতিদিন বলে একজন নতুন গভর্নর নিযুক্ত করতে হবে, পূর্বের গভর্নরকে অপসারণ করতে হবে, তবে যেন সে তাই করে। কেননা একজন গভর্নরকে অপসারণ করে তাদেরকে সন্তুষ্ট রাখা 100,000 তরবারির মোকাবেলা করার থেকে উত্তম। অর্থাৎ তিনি ইরাকবাসীদের সাথে কোনো সংঘর্ষে না জড়ানোর জন্য ওসিয়ত প্রদান করলেন। এরপর তিনি শামবাসীদের ব্যাপারে ওসিয়ত করলেন। তিনি বললেন সে যেন শামবাসীদের সাথে ভালো আচরণ করে এবং তাদেরকে তার আনসার বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করে এবং তাদেরকে তার প্রাপ্য অধিকার প্রদান করে। তিনি ওসিয়ত করলেন শামবাসীদেরকে ব্যবহার করতে হবে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং শামের লোকেরা কোনো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গেলে বিজয়ী হওয়া মাত্রই তাদেরকে তাদের নিজ জায়গায় ফেরত পাঠাতে হবে। কেননা যদি তারা তাদের নিজ ভূমি থেকে দীর্ঘ সময় দূরে অবস্থান করে তাহলে তাদের আচরণে পরিবর্তন চলে আসবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন যাবৎ শামের আমির হিসেবে নিযুক্ত থাকার কারণে তিনি শামবাসীদের সম্পর্কে অন্য যে কারো থেকে ভালো জানতেন, কাজেই সেই বিষয়ে তিনি উপযুক্ত নসিহত প্রদান করলেন। এরপর তিনি বললেন আমি 3 ব্যক্তি ব্যতীত কুরাইশদের কারো থেকে তার জন্য বিপদের আশঙ্কা করছি না। শুধুমাত্র 3 ব্যক্তি, তারা হচ্ছেন হুসাইন ইবনে আলী, আবদুল্লাহ ইবনে ওমর এবং আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কারণ তারা ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেননি এবং তখনও বায়াত প্রদান করেননি। এভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুবরণ করলেন এবং ইয়াজিদ তার স্থান দখল করল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামলের মধ্যে অনেক বিশিষ্ট সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন, ধীরে ধীরে তাদের সংখ্যা কমে আসছিল। হিজরতের 58 বছর পর 58 হিজরিতে রামাদানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করেন, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয় সেই সময় তার বয়স ছিল 18 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দীর্ঘ 50 বছর পর পর্যন্ত তিনি মানুষদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা প্রদান করেছেন। উম্মুল মুমিনিনদের মধ্যে আরও মৃত্যুবরণ করেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা, সাফিয়া, মাইমুনা, সাউদা এবং জুআইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরামদের মাঝে আমর ইবনুল আস তিনি মৃত্যুবরণ করেছিলেন, এই সম্পর্কে আমরা আগেই বলেছি, এবং আরও মৃত্যুবরণ করেছেন মুহাম্মদ ইবনে মাসলামা, আবু মুসা আল আশআরি, জায়েদ ইবনে সাবিত, কাব ইবনে মালিক, মুগির ইবনে শুবা, আবু আইয়ুব আল আনসারি, ইমরান ইবনে হুসাইন, সাঈদ ইবনে জাইদ, যিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সেই দশজন সাহাবির একজন। আরও মৃত্যুবরণ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুর রহমান, জুবাইর ইবনে মুতঈম। আরও মৃত্যুবরণ করেছিলেন ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই বড় হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোলে এক পাশে হাসান হুসাইনকে রেখে আরেক পাশে ওসামা বিন জায়েদকে রেখে খেলা করতেন। আরও মৃত্যুবরণ করেছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি। এবং আরও মৃত্যুবরণ করেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনিও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বিশিষ্ট দশজন সাহাবির অন্যতম ছিলেন। সফওয়ান ইবনে উমাইয়া, তিনিও মৃত্যুবরণ করেন। আরও মৃত্যুবরণ করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনুল আস এবং আরও অনেক বিশিষ্ট সাহাবা একরাম। সুতরাং সেই সময়ে ধীরে ধীরে সাহাবা একরামদের সংখ্যা কমে আসছিল। গত পর্বে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, কাজেই এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম সাহাবি ছিলেন এবং তার মাধ্যমে অনেক উত্তম কাজ সম্পাদিত হয়েছে। এরপরেও যে দুইটি ইস্তিহাদি ভুলের জন্য তার সমালোচনা করা হয়, তার মধ্যে একটি হচ্ছে সিফিনের যুদ্ধে আলীর বিরুদ্ধে অবস্থান করা এবং দ্বিতীয়টি হচ্ছে পরবর্তী খলিফা হিসেবে ইয়াজিদকে মনোনয়ন প্রদান করা। এবারে আমরা সেই প্রসঙ্গে আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, তিনি আবু খালিদ নামে পরিচিত ছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেন হিজরতের 25 বা 26 বছর পর, যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকাল চলছিল। ইয়াজিদ তিনি ছিলেন একজন বিশালদেহী মানুষ এবং তিনি বেশ স্থূল দেহের অধিকারী ছিলেন এবং তার মা ছিলেন মাইসুন। ইয়াজিদ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা বলে থাকেন, তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে আমরা ভালোবাসি না, আবার তাকে অভিশাপও প্রদান করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 49 বছর পর ইয়াজিদ ক্ষমতায় আরোহণ করেছিল। সেই সময় তার বয়স ছিল 34 বছর। ইয়াজিদের খিলাফত লাভের সময় ছিল 60 হিজরি। তখনও অনেক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন এবং সেই সব সাহাবিদের মধ্যে অনেকেই ছিলেন যারা খিলাফতের পদবি অধিকার করার জন্য ইয়াজিদের থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। যেমন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনিও জীবিত ছিলেন। ইয়াজিদের শাসনামলের প্রথম দিকেই কারবালার মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়, যার ফলশ্রুতিতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নির্মমভাবে শাহাদত বরণ করেন। এরপর ইয়াজিদের শাসনামলে আরেকটি বেদনাদায়ক এবং মর্মান্তিক ঘটনা হচ্ছে মক্কা এবং মদিনায় আক্রমণ করা। প্রথমে মদিনার সেই হাররার ঘটনা, এরপর মক্কা আক্রমণ করা। সুতরাং আরও একবার মুসলিম উম্মার ভেতর অন্যায়ভাবে রক্তপাত সংঘটিত হলো এবং মক্কা মদিনা আক্রমণ করার মাধ্যমে হারাম শরীফের পবিত্রতা লঙ্ঘন হলো। এ সমস্ত কারণে ইয়াজিদ ইতিহাসে একটি নিন্দিত চরিত্র। ইয়াজিদের চরিত্রের মূলত দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে খিলাফত লাভের আগের অংশ এবং আরেকটি হচ্ছে খলিফা হওয়ার পরের অংশ। খিলাফত লাভের আগের অংশে দেখা যায়, যখন মুসলিমদের প্রথম সৈন্যবাহিনী নৌপথে কনস্টান্টিনোপল অবরোধ করেছিল, সেই বাহিনীতে ইয়াজিদও ছিল এবং সেই বাহিনী সম্পর্কে সাধারণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুসংবাদ ছিল। তিনি বলেছেন, যারা নৌপথে প্রথম কনস্টান্টানিয়া বা রোম সম্রাটের শহর অবরোধ করবে সেই বাহিনী ক্ষমাপ্রাপ্ত। কিন্তু পরবর্তী সময়ে যে সকল ঘটনা তার খিলাফতকালে সংঘটিত হয়েছে, সে সকল কারণে তিনি ইতিহাসে নিন্দিত এবং মানুষ তাকে পছন্দ করে না। অনেকেই মনে করে থাকেন কারবালা এবং হাররার ঘটনা, হারাম শরীফ আক্রমণ করা, এই সমস্ত মারাত্মক অপরাধের কারণে তিনি দীর্ঘজীবন লাভ করতে পারেননি। 38 বছর বয়সেই তার মৃত্যু হয়ে যায় এবং ইয়াজিদের খিলাফতকালের সময় ছিল 3 বছর 8 মাস। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার সময়কার ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন, তারা ইয়াজিদ সম্পর্কে কেমন ধারণা পোষণ করত সেই ব্যাপারে। তিনি বলেছেন, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান, তাকে নিয়ে বিভিন্ন রকমের মতাদর্শী লোকেরা ছিল। সাধারণভাবে সেই সকল মানুষদেরকে তিন ভাগে তিনি বিভক্ত করেছেন, যাদের মধ্যে দুই ভাগ ছিল উগ্রপন্থী বা চরমপন্থী আর এক ভাগ ছিল নিরপেক্ষ। উগ্রপন্থী বা প্রান্তিক দলের একটি দল বলতো, ইয়াজিদ সে একেবারে কাফের এবং মুনাফিক, এবং সে উদ্দেশ্য প্রণোদিতভাবে বা ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইনকে হত্যা করেছে। আবার বিপরীতে অন্য প্রান্তিক দলটি মনে করত, ইয়াজিদ সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত ছিল, এমনকি সে একজন মহান ব্যক্তি, আবার কেউ কেউ তাকে সাহাবাও মনে করত। অথচ ইয়াজিদ জন্মগ্রহণ করেছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের সময়ে। আর দুই প্রান্তিক দলের মাঝে অবস্থান আহলে সুন্নাত ওয়াল জামাতের, তারা মতামত পেশ করেন, ইয়াজিদ সে ছিল মুসলিমদের একজন বাদশাহ। সে ভালো মন্দ উভয় ধরনের আমলই করেছে এবং সে কাফের নয়, তবে তার খিলাফতকালে তার প্রেরিত বাহিনীর মাধ্যমেই হুসাইনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং মদিনায় সেই হাররার যুদ্ধ, সেটা হয়েছে তার আদেশে। কারবালার ঘটনায় যদিও সরাসরি হুসেনকে হত্যার আদেশ প্রদান করেছে এই মর্মে কোনো দলিল প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না, কিন্তু হাররার ঘটনার ক্ষেত্রে আমরা জানি সেটা ঘটেছিল সরাসরি ইয়াজিদের নির্দেশে। এবং এই সম্পর্কে আমরা সামনের দিকে আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তার জীবনীতে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা রাখছি। হাররার ঘটনায় মদিনার পবিত্রতা লঙ্ঘন হয়, সেখানে অন্যায় হত্যাকাণ্ড, লুটতরাজ এবং আরও অনেক ধরনের অপরাধ সংঘটিত হয়েছিল। এরপর সেই একই বাহিনী গিয়ে মক্কায় আক্রমণ করেছে এবং সেখানেও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এমনকি তাদের আক্রমণে হারাম শরীফের কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এটাই হচ্ছে ইয়াজিদ সম্পর্কে আহলে সুন্নাতুল জামাতের সাধারণ বক্তব্য। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহকে ইয়াজিদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, আমরা ইয়াজিদের ভালো কাজগুলোকে অস্বীকার করি না, আবার তার প্রশংসাও করি না। ইমাম আহমদ বিন হাম্বলের পুত্র আবদুল্লাহ তিনি জিজ্ঞাসা করেছিলেন তার পিতাকে ইয়াজিদ সম্পর্কে। সেই অবস্থায় ইমাম আহমদ জবাব দিয়ে বলেছিলেন, কোনো মুমিন কি কখনও ইয়াজিদকে ভালোবাসতে পারে? পুত্র আবদুল্লাহ বলেছিলেন, তবে কি আমরা তাকে অভিশাপ প্রদান করব? তখন ইমাম আহমদ বলেছিলেন, তুমি কি কখনো আমাকে কাউকে অভিশাপ প্রদান করতে দেখেছ? অর্থাৎ এই দুয়ের মধ্যবর্তী অবস্থান হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমরা ইয়াজিদকে ভালোবাসি না, আবার তাকে অভিশাপও প্রদান করি না। ইয়াজিদের খিলাফতকালের অন্যান্য ঘটনা প্রবাহে প্রবেশের আগে কিছু তাত্ত্বিক বিষয় স্পষ্ট করে নেওয়া জরুরি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার পুত্র ইয়াজিদকে মনোনয়ন প্রদান করেছিলেন, অথচ খিলাফত লাভের জন্য ইয়াজিদের থেকেও অনেক যোগ্য ব্যক্তিত্ব সেখানে বর্তমান ছিলেন, যারা ছিলেন সাহাবি। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এই প্রশ্নের জবাবে যা বলেছেন তার সারসংক্ষেপ হচ্ছে, যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে সেই সকল ফিতনা, বিভক্তি, বিবাদ এবং বিশৃঙ্খলার তিক্ত অভিজ্ঞতা অর্জন করলেন এবং মুসলিমদের মধ্যে আন্তঃসংঘাতের অভিজ্ঞতা লাভ করলেন, তখন তিনি আশঙ্কা করলেন যে তার মৃত্যুর পর এই বিভক্তি আরও প্রকট আকার ধারণ করতে পারে, বিবাদ বিশৃঙ্খলা বৃদ্ধি পেতে পারে। কাজেই তিনি সিদ্ধান্ত নিলেন, এই অবস্থায় উত্তম সমাধান এটাই হতে পারে যে তার পরবর্তীতে খলিফা হিসেবে তার পুত্রের জন্য বায়াত গ্রহণ করা হোক। এবং এই বিষয়ে তিনি পরবর্তীতে সাহাবায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করেছেন এবং উম্মার যারা সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিবর্গ আহলুল হাল্লি ওয়াল আকদ এবং গভর্নরদের পরামর্শ নিয়েছেন এবং তারা এতে সম্মতি দিয়েছেন। সুতরাং এটা একক সিদ্ধান্ত ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর, এটা বলা যায় না। পরবর্তী খলিফা হিসেবে মনোনয়ন প্রদান করার পর ইয়াজিদের প্রতি বায়াত প্রদান করার জন্য বিভিন্ন প্রতিনিধি দল আগমন করেছে এবং অনেক সাহাবায়ে কেরামও তাকে বায়াত প্রদান করেছেন। এমনকি আব্দুল গনি আল মাকদিসি তিনি বলেছেন, শরীয়তের দৃষ্টিতে তার খিলাফতকে অবৈধ বলা যায় না, বরং সেটা বৈধই বলতে হবে। 60 জন সাহাবি তাকে বায়াত প্রদান করেছেন, যাদের মধ্যে ছিলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। এবং আবদুল্লাহ ইবনে ওমর তার সম্পর্কে আমরা জানি জ্ঞান এবং মর্যাদায় তিনি তৎকালীন জীবিত সাহাবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সাহাবি ছিলেন। এমনকি ওমর ইতলানহুর খিলাফতকালের শেষের অংশে যখন তিনি ছুরিকাহত অবস্থায় ছিলেন, সেই অবস্থায় ওমরের কাছে প্রস্তাব পেশ করা হয়েছিল যেন তিনি পরবর্তী খলিফা হিসেবে আবদুল্লাহ ইবনে ওমরকে মনোনয়ন প্রদান করে যান। আবদুল্লাহ ইবনে ওমর তিনি ফিতনা চলাকালীন সময়ে কোনো পক্ষেই নিজেকে যুক্ত করেননি, নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন এবং নিরপেক্ষ অবস্থায় অবস্থান করছিলেন। তিনি ইয়াজিদকে বায়াত প্রদান করেছিলেন। এই সম্পর্কে বুখারিতে বর্ণনা এসেছে, যখন মদিনার লোকেরা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার বায়াত ভঙ্গ করল, অর্থাৎ হাররার ঘটনার আগে, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার বিশেষ ভক্তবৃন্দ এবং সন্তানদেরকে সমবেত করলেন এবং বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে ঝান্ডা বা পতাকা উত্তোলন করা হবে। তিনি বলছিলেন যে আমরা এই ব্যক্তি ইয়াজিদের প্রতি আল্লাহ এবং তার রাসূলের প্রণীত শর্ত অনুসারে বায়াত প্রদান করেছি। বস্তুত কোনো একজন লোকের প্রতি আল্লাহ এবং তার রাসূলের বর্ণিত শর্ত অনুসারে বায়াত প্রদান করার পর তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির থেকে বড় কোনো বিশ্বাসঘাতকতা আছে বলে আমি জানি না। কাজে ইবনে ওমর বলছিলেন, আমি যেন কারো সম্পর্কে ইয়াজিদের বায়াত ভঙ্গ কিংবা তার আনুগত্য না করার খবর জানতে না পাই, অন্যথায় তার এবং আমার সম্পর্ক বিচ্ছিন্ন হবে। আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম বলেছেন, সম্ভবত এ কারণেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের কাছে বায়াত দিতে বলেছিলেন, কারণ তিনি ভেবেছিলেন এর মাধ্যমে তিনি বিভক্তি প্রতিহত করতে পারবেন এবং উম্মাহ যে সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল সেটা থেকে তাদেরকে একত্রিত রাখতে পারবেন। এবং তিনি এই বিষয়েও অবগত ছিলেন যে অনেকেই নিজের জন্য খিলাফত দাবি করছিলেন। এমত অবস্থায় তিনি ভেবেছিলেন ইয়াজিদকে খলিফা নিযুক্ত করা উম্মার বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করবে এবং এটাই হবে ফিতনা এড়ানোর জন্য যথার্থ পূর্ব সতর্কতা, যদি উম্মার সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিত্ব তার খিলাফতের ব্যাপারে একমত হয়ে যান। বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ইবনে খালদুন রাহিমাহুল্লাহ এই বিষয়ে মন্তব্য পেশ করে বলেছেন, যে কারণে মুয়াবিয়া অন্য কারো পরিবর্তে নিজের পুত্র ইয়াজিদকে প্রাধান্য দিলেন এবং খলিফা নিযুক্ত করলেন তার কারণ ছিল এর মাধ্যমে তিনি মুসলিমদের বৃহত্তর স্বার্থ রক্ষা করতে চেয়েছেন এবং মুসলিমদেরকে একত্রিত রাখতে চেয়েছেন। এবং এই বিষয়ে বনু উমাইয়ার সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিবর্গের সম্মতি ছিল, কেননা তারা তাদের নিজেদের মন্ত্রের ছাড়া অন্য কোনো ব্যক্তিকে খলিফা হিসেবে গ্রহণ করতে রাজি ছিল না, এবং বনু উমাইয়া তারাই ছিল সেই সময়ে কুরাইশদের সবচেয়ে শক্তিশালী গোত্র এবং তাদের প্রভাব ছিল সর্বাধিক। উম্মার গরিষ্ঠ অংশ তাদের অনুগামী ছিল। এসব দিক বিবেচনা করে তিনি অন্যান্য ব্যক্তিদের মধ্যে অধিক যোগ্যতা থাকা সত্ত্বেও ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে মনোনয়ন প্রদান করেছিলেন। এই বিষয়টিও ইসলামের একটি বিশেষ শিক্ষার দিকে গুরুত্ব আরোপ করে। এই বিষয় নিয়ে সাহাবি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিয়ত, ইচ্ছা বা তার অন্তরে কী ইচ্ছা ছিল বা তার মোটিভ কী ছিল, এগুলো ভাবার কোনো অবকাশ নেই, কারণ তার উন্নত চরিত্রের অধিকারী এবং সাহাবা হওয়ার বিষয়টি অন্যান্য সকল সম্ভাবনাকে বাতিল করে দেয়। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ আরও উল্লেখ করেছেন, সিনিয়র সাহাবা একরাম তারা উপস্থিত ছিলেন এবং তারা সম্মতি জ্ঞাপন করেছেন, কোনো বিরোধিতা করেননি। এর মাধ্যমে প্রমাণিত হয় যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাজে কোনো সন্দেহজনক কিছু ছিল না, কেননা যদি এই সকল মহান ব্যক্তিত্ব কোনো ভুল কিছু করতে দেখতেন তাহলে অবশ্যই তার প্রতিবাদ করতেন। এছাড়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও সত্য গ্রহণে অহংকারী কোনো ব্যক্তি ছিলেন না। সাহাবায়ে কেরাম সকলেই ওই সকল অভিযোগ থেকে অনেক ঊর্ধ্বে, অর্থাৎ ব্যক্তি স্বার্থ কিংবা পুত্র স্নেহ ইত্যাদি কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এই সকল অভিযোগ থেকে তারা ঊর্ধ্বে, তাদের উন্নত চরিত্রের অধিকারী হওয়া অন্যান্য সম্ভাবনাগুলোকে বাতিল করে দেয়। মাহিবাদ্দিন খাতিব তিনি বলেছেন, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচিত করেননি, কারণ তিনি আশঙ্কা করলেন যদি এই বিষয়টি সুরার উপর ছেড়ে দেওয়া হয় তাহলে মুসলিমদের মধ্যে আবারও বিভক্তি রক্তপাত হতে পারে। তিনি ভেবেছিলেন যারা তার পুত্রকে সমর্থন করছে তাদের কাছেই শক্তি, আনুগত্য, শৃঙ্খলা এবং স্থিতিশীলতা রয়েছে, তাদের তুলনায় যারা তার পুত্রকে সমর্থন করছিল না। অর্থাৎ তিনি ভেবেছিলেন এই সিদ্ধান্ত মুসলিমদের পক্ষে যাবে, বৃহত্তর স্বার্থের পক্ষে যাবে, মুসলিমদের ঐক্য এবং শৃঙ্খলা বজায় রাখতে পারবে। এই পয়েন্টে আবারও স্মরণ করিয়ে দেওয়া যায়, খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের সাধ্যমতো তৎকালীন সময়ে সেই বিষয়টি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করেছেন, এবং যদি তার এই সিদ্ধান্ত সঠিক হয় তাহলে তিনি দুইটি পুরস্কার পাবেন, আর যদি ভুল হয় তবুও ইজতিহাদের কারণে একটি পুরস্কার পাবেন। আর অন্যান্য যে কোনো মানুষের তুলনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ভুল ত্রুটি উপেক্ষা করা পরবর্তী মানুষদের জন্য অধিকতর যুক্তিযুক্ত, এবং অন্যান্য যে কোনো মানুষের তুলনায় তারা আল্লাহ তাআলার ক্ষমা লাভের অধিক যোগ্যতা সম্পন্ন। এজন্যই আমরা দোয়া করে বলি তাদের ব্যাপারে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুফতি মুহাম্মদ তাকি ওসমানী হাফিজাহুল্লাহ তার গ্রন্থ হযরত মুয়াবিয়া আওর তারিখি হাকিকা সেখানে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, কেন ইয়াজিদকে মনোনয়ন প্রদান করা হয়েছিল। প্রথমত তিনি দুটি প্রশ্নকে সামনে রেখেছেন। এক নম্বর হচ্ছে যুক্তি এবং পরিণতির বিচারে, অর্থাৎ যুক্তি এবং পরিণতির বিচারে, ফলাফলের বিচারে ইয়াজিদের মনোনয়নকে আমরা কি বলতে পারি, সেটা কি ভুল ছিল নাকি নির্ভুল ছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি ভেবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, অর্থাৎ তার নিয়ত কী ছিল, তার অন্তরে কী ছিল, তিনি কি ইসলামী শরিয়ার ভেতরে থেকে উম্মার বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি যারা অন্যায় অভিযোগ করে অর্থাৎ তিনি পুত্র স্নেহ কিংবা ব্যক্তি স্বার্থ এই সমস্ত কারণে সিদ্ধান্ত নিয়েছিলেন। এই দুই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর আমরা সবাই জানি, কারণ বিগত সেই ইতিহাস আমাদের সামনে রয়েছে। আমরা পরবর্তী সময়ের মানুষ, পরবর্তী ঘটনাগুলোকে দেখার কারণে আমরা সকলেই জানি যে যুক্তি এবং পরিণতির বিচারে, ফলাফলের দিক থেকে ইয়াজিদকে মনোনয়ন দেওয়া নির্ভুল এবং উম্মার জন্য কল্যাণকর প্রমাণিত হয়নি, বরং উম্মার সামগ্রিক স্বার্থ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যারা ইয়াজিদের মনোনয়নের বিরোধিতা করেছিলেন তাদের সিদ্ধান্তই সঠিক এবং নির্ভুল প্রমাণিত হয়েছে, কারণ পরবর্তী ঘটনায় কারবালা, হাররা ইত্যাদি ক্ষতিকর এবং নেতিবাচক ঘটনায় ইয়াজিদের ভূমিকা প্রকাশিত হয়েছে। দ্বিতীয় বিষয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কী ভেবে তার পুত্র ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন, সেই ক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে শুধু সাহাবায়ে কেরাম নয়, কোনো মানুষের নিয়তের ব্যাপারেই আমরা অনধিকার চর্চা করার অধিকার রাখি না, বরং বাহ্যিক ঘটনা অনুসারেই আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফজিলত এবং আগের পরের ঘটনা বিশ্লেষণ করে আমরা দেখতে পাই তিনি কখনোই ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে তার পুত্রকে মনোনয়ন প্রদান করেননি, বরং তিনি উম্মার সামষ্টিক কল্যাণ এই বিষয়ে চিন্তা করেই তাকে মনোনয়ন প্রদান করেছিলেন। এই দুইটি বিষয় জানার পর আরও তিনটি পয়েন্টে এই বিষয়ে আলোচনা করা যায়। এর মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে শরীয়তের দৃষ্টিতে ইয়াজিদের মনোনয়নের মূল্য কতটুকু। দুই নম্বর পয়েন্ট, খিলাফত লাভের যোগ্যতা তার মধ্যে ছিল কি না। এবং তিন নম্বর পয়েন্ট হচ্ছে তার ব্যাপারে কিছু বানোয়ার গল্প, সেগুলোর সত্যতা কতটুকু। ইয়াজিদের মনোনয়ন প্রসঙ্গে চতুর্থ শতকের সুপ্রসিদ্ধ ইসলামী রাষ্ট্রনীতিবিদ আবু ইয়ালা আল ফাররাহ তিনি লিখেছেন তার গ্রন্থ আল আহকামু সুলতানিয়া, সেখানে তিনি লিখেছেন, বর্তমান খলিফা ভালো মনে করলে, অর্থাৎ বিদ্যমান খলিফা ভালো মনে করলে কারো পরামর্শ গ্রহণ ছাড়াই পরবর্তী খলিফার মনোনয়ন দিতে পারেন। যেমন আবু বকর সিদ্দিক ওমরকে মনোনয়ন দিয়েছিলেন, আবার ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছয়জন সাহাবির একটি কমিটি করে গিয়েছিলেন, তাদের হাতে দায়িত্ব ন্যস্ত করেছিলেন। অথচ সেই সময়ে তারা উম্মার নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব তাদের উপস্থিতি জরুরি মনে করেননি, এবং এর যুক্তি এটাই, মনোনয়ন দানের অর্থ খলিফা নিয়োগ করে দেওয়া নয়, সুতরাং সেই ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিও জরুরি নয়। তবে মনোনয়নদাতা খলিফার মৃত্যুর পর তাদের উপস্থিতি তথা অনুমোদন এটা অপরিহার্য। তিনি আরও লিখেছেন, যোগ্যতার শর্তে বর্তমান খলিফা তার পিতা বা পুত্রকেও মনোনয়ন দিতে পারেন, কেননা মনোনয়ন দেওয়ার অর্থ খিলাফতের পদে একেবারে বরণ করা নয় বা বসিয়ে দেওয়া নয়, বরং মুসলিমদের বরণের মাধ্যমেই তিনি অধিষ্ঠিত হন, আর তখন সন্দেহের অবসান ঘটে যায়। মোট কথা, উম্মার গরিষ্ঠ অংশ বা অধিকাংশ ওলামায়ে কেরামের সিদ্ধান্ত এটাই, বর্তমান খলিফা একক সিদ্ধান্তে পরবর্তী কাউকে খলিফা হিসেবে মনোনয়ন দিতে পারেন, তবে সেটা প্রস্তাবের পর্যায়ে থাকবে, পরবর্তীতে উম্মার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের অনুমোদন কিংবা প্রত্যাখ্যানের পূর্ণ অধিকার থাকবে। যদি তারা সকলেই সেই মনোনয়নকে অনুমোদন দেন এবং সমর্থন করেন, তাহলে সেটা মানা উম্মার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে, অন্যথায় সেই খলিফার আনুগত্য করা উম্মার জন্য বাধ্যতামূলক হয় না। সুতরাং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি নিঃস্বার্থ এবং নিরপেক্ষ দৃষ্টিতে তার পুত্র ইয়াজিদকে খিলাফতের যোগ্য বিবেচনা করেন এবং সেই জন্যই তাকে মনোনয়ন প্রদান করে থাকেন, তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে অবৈধ হয় না এবং এতে শরীয়তের সীমানা লঙ্ঘিতও হয় না। যদিও সেই সময় ইয়াজিদের থেকে আরও উত্তম ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু মুয়াবিয়া ভেবেছিলেন সার্বিক পরিস্থিতিতে তার থেকে উত্তম ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও তাকে মনোনীত করাই উত্তম হবে, এটা ছিল তার ইজতিহাদ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কোনো ব্যক্তি স্বার্থে তার পুত্রকে মনোনয়ন প্রদান করেননি, এর পক্ষে কিছু ঐতিহাসিক প্রমাণ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খুতবা দিচ্ছিলেন এবং খুতবার সময় তিনি আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন, ইয়া আল্লাহ, খিলাফতের যোগ্য বিবেচনা করেই যদি আমি তাকে মনোনয়ন দিয়ে থাকি, তাহলে এই সিদ্ধান্তকে তুমি পূর্ণতা দান করো, অপরদিকে যদি পুত্র স্নেহের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তুমি তা ব্যর্থ করে দাও। আরেকটি খুতবায় তিনি বলেছেন, ইয়া আল্লাহ, ইয়াজিদকে যদি তার যোগ্যতার কারণেই মনোনীত করে থাকি, তাহলে তাকে সেই মর্যাদায় উন্নীত করো এবং তাকে সাহায্য করো, আর যদি পুত্র স্নেহের কারণে আমি এই কাজে প্ররোচিত হই, তাহলে সেই পদে অধিষ্ঠিত হওয়ার আগেই তুমি তাকে মৃত্যু প্রদান করো। এই বর্ণনাটি উল্লেখ করেছেন ইমাম আজ-জাহাবী এবং ইমাম সুয়ুতি তার তারিখুল খুলাফা সেই গ্রন্থে এটি উল্লেখ করেছেন। এই ক্ষেত্রে আমাদের জন্য আরেকটি স্মরণীয় বিষয় হচ্ছে ক্ষমতা লাভের আগের অবস্থা এবং ক্ষমতা লাভের পরের অবস্থা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় এবং ইয়াজিদ খলিফা হওয়ার আগে তার ব্যাপারে পাপাচার কিংবা অধার্মিক আচরণের কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। অন্যদিকে কিছু ঘটনায় তার প্রশাসনিক দক্ষতা এবং সমরনৈপুণ্য এগুলোই প্রকাশিত হয়েছিল, সেই ক্ষেত্রে তাকে খিলাফতের জন্য যোগ্য বিবেচনা করার কিছু অবকাশ অবশ্যই ছিল। তবে নিঃসন্দেহে আরও অনেক ব্যক্তিত্ব ছিলেন যারা ছিলেন সাহাবায়ে কেরাম এবং তারা তার থেকেও প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক প্রজ্ঞার বিচারে অনেক গুণে এগিয়ে ছিলেন। তবে ইসলামী শরীয়তে এটার অনুমতি রয়েছে, অধিকতর যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও অপেক্ষাকৃত কম যোগ্য ব্যক্তিকেও খলিফা মনোনীত করা যায়, এর বৈধতা রয়েছে। যেমন এর আগে আমরা জেনেছি হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি স্বেচ্ছায় খিলাফত হস্তান্তর করেছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। এবার ইয়াজিদ সম্পর্কে কিছু অভিযোগের ব্যাপারে বর্ণনা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আল বিদায়াতে উল্লেখ করেছেন, হাররার অবরোধ চলাকালে এবং সেই ফিতনাকালীন সময়ে আবদুল্লাহ বিন মতি তিনি মুহাম্মদ ইবনুল হানাফিয়ার কাছে আসলেন এবং এসে অভিযোগ করলেন ইয়াজিদের ব্যাপারে। তিনি বললেন, ইয়াজিদ মদ পান করে সে বেনামাজি এবং কোরআন সুন্নাহ বিরুদ্ধ আচরণকারী। এই অভিযোগের জবাবে মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি বললেন, আমি তো কিছুদিন তার সংস্পর্শে ছিলাম, তখন তো তাকে সালাতের অনুবর্তী এবং কোরআন সুন্নার অনুগতই দেখেছি, এমনকি ফিকাহশাস্ত্র নিয়েও তাকে আলোচনা করতে দেখেছি। আবদুল্লাহ ইবনে মতি তিনি বললেন, হয়তোবা সে আপনার সামনে অভিনয় করেছে, ভান করেছে বা কৃত্রিম আচরণ করেছে। মুহাম্মদ ইবনুল হানাফিয়া বললেন, কিন্তু কিসের ভয়ে কিংবা কী আশায় সে এই কাজ করবে, আর এই সব বিষয় তুমি জানলে কিভাবে? সে কি গোপনে তোমাকে এই কথা বলেছে? যদি গোপনে বলে থাকে তাহলে তুমিও তো তার দোষর, আর যদি না বলে থাকে তাহলে তুমি না জেনেই অন্যায় সাক্ষী দিলে। আবদুল্লাহ বললেন, আমি নিজে এগুলো দেখিনি, তবে আমার কাছে সত্য বলেই মনে হচ্ছে। তখন মুহাম্মদ ইবনুল হানাফিয়া বললেন, আল্লাহ কিন্তু সাক্ষীদের এই ধরনের কথা বলার অনুমতি দেননি, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন, তারা ব্যতিক্রম যারা নিশ্চিত রূপে সত্য সাক্ষ্য প্রদান করে। এরপর মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি বললেন, সুতরাং তোমার এই সব অভিযোগের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। তখন আবদুল্লাহ ইবনে মতি তিনি বললেন, আচ্ছা আসুন তাহলে আমরা আপনাকেই নেতৃত্বের পদে বরণ করে নেই, আপনার কাছেই বায়াত প্রদান করি। তখন মুহাম্মদ ইবনুল হানাফিয়া সেটা অপছন্দ করলেন এবং চূড়ান্ত জবাব দিয়ে বললেন, আমি এই বিষয়কে বৈধ মনে করছি না, এই বিষয় নিয়ে রক্তপাত করতে চাই না, আমি দলনেতা হিসেবেও এটাকে সমর্থন করি না এবং একজন অনুসারী হিসেবেও এর সমর্থন করি না। ইতিহাস থেকে আমরা জানি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পর ইয়াজিদ মনোনয়ন লাভের মাধ্যমে উত্তরাধিকার ভিত্তিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করা অন্যায়, কেননা যদি ইয়াজিদকে মনোনীত করা শরীয়তের দৃষ্টিতে অবৈধ না হয়ে থাকে তাহলে তাকে খলিফা নিযুক্ত করার মাধ্যমে খিলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এই অভিযোগ সঠিক প্রমাণিত হয় না। বাস্তবে খিলাফত ব্যবস্থা টিকে ছিল, ইসলামী শাসন টিকে ছিল, বরং খলিফা মনোনয়নের যে পদ্ধতি সেটা সুরাভিত্তিক না থেকে, পরামর্শভিত্তিক না থেকে বংশানুক্রমিক হয়ে গিয়েছিল। ইতিহাস থেকে আমরা আরও দেখতে পাই পরবর্তী উমাইয়া বংশ যে দীর্ঘ 400 বছর পর্যন্ত অর্থাৎ ইংরেজি 1050 সাল পর্যন্ত শাসন পরিচালনা করেছে, তাদের পরবর্তী যারা শাসক ছিলেন তারা মুয়াবিয়া রাইতলানহুর বংশধর ছিলেন না। কেননা মুয়াবিয়া রাইতলানহুর পর ইয়াজিদ মৃত্যুবরণ করে এবং ইয়াজিদের পর ইয়াজিদের পুত্র মুয়াবিয়া তিনি ক্ষমতায় এসেছিলেন খুবই অল্প সময়ের জন্য। এবং এরপর উমাইয়া বংশের যে বাকি শাসন তা এসেছে মারওয়ান ইবনুল হাকাম তার বংশধরদের মাধ্যমে, তারাই পরবর্তী 400 বছর পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেছেন। ইয়াজিদ খলিফা হওয়ার পর শাম এবং মিশর থেকে সমর্থন লাভ করল, কিন্তু মদিনায় সে পরিপূর্ণ সমর্থন লাভ করতে পারেনি। সেখানে কয়েকজন বিশিষ্ট সাহাবায়ে কেরাম তাকে সমর্থন দেওয়া থেকে বিরত ছিলেন, যাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই সকল বিশিষ্ট ব্যক্তিদের তাকে বায়াত প্রদান না করার বিষয়টি ইয়াজিদের জন্য বেশ অস্বস্তিদায়ক ছিল। সে সময় মদিনায় যে ব্যক্তি গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন তিনি ছিলেন বনু উমাইয়া সদস্য আল ওয়ালিদ ইবনে উতবা। তার কাছে ইয়াজিদ পত্র প্রেরণ করল এবং সেই চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিরুল মুমিনিন ইয়াজিদের পক্ষ থেকে ওয়ালিদ ইবনে উতবা বরাবর, পর সমাচার হচ্ছে মুয়াবিয়া তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন, আল্লাহ তাকে খিলাফত দ্বারা সম্মানিত করেছেন এবং অনুগ্রহ করে শাসন কর্তৃত্ব দান করেছেন। তিনি নির্ধারিত সময় পর্যন্ত জীবিত ছিলেন এবং নির্ধারিত সময়ে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে রহম করুন, তিনি জীবিত অবস্থায় প্রশংসার পাত্র ছিলেন আর পুণ্যবান ও আল্লাহ ভীরু অবস্থায় ইন্তেকাল করেছেন, ওয়াসসালাম। এটাই ছিল সংক্ষিপ্ত পত্র। অর্থাৎ এই পত্রের মাধ্যমে মদিনাবাসী জানতে পারলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুবরণ করেছেন। মদিনাবাসী এই সংবাদ লাভ করার পর বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তার কাছেই ফিরে যাব, আল্লাহ মুয়াবিয়ার উপর রহম করুন। সেই সংবাদের সাথে ইয়াজিদ আরেকটি ছোট পত্র পাঠিয়েছিল গভর্নর ওয়ালিদ ইবনে উতবার কাছে এবং সেখানে লেখা ছিল বাইয়াতের ব্যাপারে তিন ব্যক্তি অর্থাৎ হুসাইন ইবনে আলী, আবদুল্লাহ ইবনে ওমর এবং আবদুল্লাহ ইবনে জুবায়েরকে কঠোর চাপ প্রয়োগ করুন এবং বাইয়াত প্রদান না করা পর্যন্ত তাদেরকে অবকাশ প্রদান করবেন না, ওয়াসসালাম। সুতরাং সেই আদেশ অনুসারে মদিনার গভর্নর হুসাইন রাইতলানহুর কাছে আসলেন এবং তাকে বায়াত প্রদান করার কথা বললেন। হুসাইন বললেন, আমার মতো একজন ব্যক্তি কখনও গোপনে কারো কাছে বায়াত প্রদান করতে পারে না। কাজেই তিনি বললেন, বরং লোকদেরকে সমবেত করা হোক, তখন তুমি আমাকে সেখানে ডেকে নিও। গভর্নর ওয়ালিদ সেই প্রস্তাব মেনে নিল এবং বলল, ঠিক আছে, তাহলে আপনি যান, পরবর্তীতে লোক সমাবেশ করা হলে সেখানে আসবেন। এরপর সে আবদুল্লাহ ইবনে জুবায়ের কাছে গেল এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনিও ধারণা করছিলেন যে তাকে চাপ প্রয়োগ করা হবে বায়াতের জন্য। কাজেই তিনি গভর্নরের সাথে দেখা না করার জন্য বিভিন্ন বাহানা খুঁজতে লাগলেন এবং দেরি করতে লাগলেন। মূলত তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। এরপর যখন সম্ভাব্য সুযোগ আসলো তখন আবদুল্লাহ ইবনে জুবায়ের এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারা গোপনে মদিনা ত্যাগ করলেন এবং মক্কার পথে রওনা হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের সদস্যদেরকেও তার সাথে নিয়ে গেলেন, শুধুমাত্র পেছনে রয়ে গেলেন মুহাম্মদ ইবনুল হানাফিয়া। মদিনার গভর্নর গিয়ে মুহাম্মদ ইবনুল হানাফিয়ার কাছে উপস্থিত হলো এবং তাকে বায়াতের জন্য চাপ প্রয়োগ করতে লাগলো। মুহাম্মদ ইবনুল হানাফিয়া তাকে বায়াত প্রদান করলেন। ওদিকে আবদুল্লাহ ইবনে ওমর এবং আবদুল্লাহ ইবনে আব্বাস তারা উমরাহ করার জন্য মক্কায় রওনা হয়ে গিয়েছিলেন, তারা সেই সময় মদিনায় ছিলেন না। উমরার পর যখন তারা মক্কা থেকে মদিনায় ফিরছিলেন আর এদিকে মদিনা থেকে হুসাইন এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তারা মক্কার দিকে রওনা হয়ে গিয়েছিলেন, তখন নির্দিষ্ট স্থানে তারা পরস্পর মিলিত হলেন। সেই অবস্থায় ইবনে আব্বাস এবং ইবনে ওমর জানতে চাইলেন পেছনের কী খবর। তখন তারা বললেন, মুয়াবিয়ার মৃত্যু সংবাদ এবং ইয়াজিদের অনুকূলে বাইয়াত প্রদান। তখন ইবনে ওমর তাদের দুইজনকে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলিমদের মাঝে বিভক্তি সৃষ্টি করো না। অর্থাৎ তিনি তার অবস্থান থেকে মুসলিমদের ঐক্য ধরে রাখার বিষয়কে প্রাধান্য দিচ্ছিলেন। সুতরাং যে চারজন বিশিষ্ট সাহাবি তখনও ইয়াজিদকে বাইয়াত প্রদান করেননি তাদের মধ্যে দুইজন মদিনা থেকে মক্কায় চলে গেলেন বাইয়াত না দিয়ে এবং অপর দুইজন মদিনায় ফেরত আসলেন এবং মদিনায় আসার পর তারা ইয়াজিদের কাছে বায়াত প্রদান করলেন। এরপর হুসাইন এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তারা মক্কায় প্রবেশ করলেন এবং সেখানে তখন গভর্নর হিসেবে ছিলেন আমর বিন সাঈদ ইবনুল আস। তাকে দেখে তারা দুইজন বললেন, আমরা এই হারাম শরীফ বা কাবার আশ্রয়ে এসেছি, আমরা এর নিরাপত্তা গ্রহণ করেছি। আজকের পর্বের আলোচনা আমরা এখানেই সমাপ্ত করছি। আগামী পর্বে আলোচনা করা হবে কারবালার ঘটনা। ওসল আল্লাহ তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।